আসুন আমরা আমাদের ক্লাসের শুরুতে আমরা ঈশ্বরকে স্মরণ করি, তার কাছে আমরা সাহায্য যাচনা করি, যেন ঈশ্বর আমাদেরকে তার জ্ঞান বুদ্ধি এবং পবিত্রতা দিয়ে পরিচালনা করেন। আমাদের সৃষ্টির মধ্য দিয়ে ঈশ্বরকে জানা চতুর্থ পাঠ শুরু করার আগে আসুন আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনা করি। চিরমঙ্গলময় সদাপ্রভু, আমরা তোমার পবিত্র চরণে অবনত মস্তকে কৃতজ্ঞতা ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই তোমার বিশ্বস্ততা এবং ধার্মিকতার জন্য। ধন্যবাদ দেই প্রভু, তুমি বিগত দিনটি কত সুন্দরভাবে আমাদের সুরক্ষা করেছ। আরেকটি দিনের প্রভাতকালে প্রভু তুমি আমাদেরকে তোমার এই বাক্যের বিষয় নিয়ে আলোচনা করার জন্য একত্রিত করেছ। প্রভু আমাদের সঙ্গে আমাদের ভাই ডেভিড আনসারি এবং তার স্ত্রী রয়েছে। প্রভু আমরা তোমার কাছে সাহায্য যাচনা করি, তুমি এই ভাই বোনদের প্রতি আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকের প্রতি আশীর্বাদ করো, যেন প্রভু আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে তোমার নৈকট্য লাভ করতে পারি, তোমার বাক্যের মধ্যে অন্তর্নিহিত শিক্ষা এবং এর মধ্যে যে সমস্ত নিগূঢ় তত্ত্বাবলী রয়েছে প্রভু সেগুলো যেন আমরা অনুধাবন করতে পারি, আলোচনা করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে সেইভাবে আশীর্বাদ করো। তৎসঙ্গে প্রার্থনা করছি প্রভু, আগামীকাল আমেরিকার সেই প্রেসিডেন্ট নির্বাচন হবে প্রভু, প্রার্থনা করি প্রভু যেন যে ক্যান্ডিডেট প্রভু এই দেশের জন্য এবং দেশের মঙ্গলের জন্য এবং তোমার দিকে দৃষ্টি রেখে দেশ পরিচালনার অঙ্গীকার করেছে বা করবে, তুমি এমন ব্যক্তিকে নির্বাচন করতে প্রভু নির্বাচিত হতে তুমি সাহায্য করো প্রভু, এবং মানুষের অন্তরে তুমি কথা বলো যেন মানুষ বুঝতে পারে প্রভু যে কাকে ভোট দেওয়া হবে, কাকে ভোট দিলে এই দেশ ঈশ্বরের পথে থাকবে, মানুষ ঈশ্বরের দিকে আকৃষ্ট হবে। প্রভু তুমি সেই ব্যক্তিকে নির্বাচন করো, যেন সেই নির্বাচিত ব্যক্তির মধ্যে দিয়ে এই দেশ এবং তথা দেশবাসী যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে, আমরা যেন তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি। তুমি সেইভাবে আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের সকল ভাবনার ভার তুমি গ্রহণ করো, এই ক্লাসের সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ পরিচালনা তুমি নিজে করো, কথা বলো। এই প্রার্থনা মঙ্গলময় যীশু আমরা তোমার পবিত্র নামে চাই, আমেন। আচ্ছা, আমাদের চতুর্থ পাঠের মধ্যে রয়েছে, বিশেষ করে এই পাঠের উদ্দেশ্য হল ঈশ্বর মানুষকে কেন ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন তা আবিষ্কার করা। এইটা একটি আবিষ্কারমূলক পাঠ, অর্থাৎ আমাদের আবিষ্কার করতে হবে, আমাদের আলোচনা করতে হবে যে ঈশ্বর কেন মানুষকে একটা ইচ্ছা শক্তি, এবং এটা শুধু আমি ইচ্ছা শক্তি বলবো না, এটাকে স্বাধীন ইচ্ছা শক্তি, অর্থাৎ ঈশ্বর মানুষকে স্বাধীন করেছেন। আমরা সেই সৃষ্টির প্রথমেই আমরা চলে যাব আদি পুস্তকের মধ্যে, এবং সেই আদি পুস্তকের মধ্যে আমরা স্বাভাবিকভাবে জানি যে ঈশ্বর আদম এবং হবাকে সৃষ্টি করলেন, এবং সেই আদম আর হবা কে ঈশ্বর কিছু বিধিনিষেধ দিয়ে দিলেন, ঠিক না? হ্যাঁ, তো সেই বিধিনিষেধ মানে এখানে গাছ দিলেন, ওখানে গাছ দিলেন, অর্থাৎ এই গাছের ফল তোমরা খেতে পারবে, এই গাছের ফল তোমরা খেতে পারবে না ইত্যাদি, ঈশ্বর একটা বিধিনিষেধ দিয়ে দিলেন। কিন্তু ঈশ্বর কোন প্রতিবন্ধকতা বা কোন বাধার সৃষ্টি করেন নাই, তাদেরকে আদেশ দিলেন যে তোমরা এটা করতে পারবে, এটা করতে পারবে না, কিন্তু সেইটা করা বা না করার যে ইচ্ছা, স্বাধীন ইচ্ছা, সেটা তাদের মধ্যে থেকে ঈশ্বর দেখতে চান। এটাই হচ্ছে মানুষের বিবেক, মানুষের বুদ্ধি, মানুষের বিবেচনা। সো মানুষের বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে মানুষের বিচার করতে হবে, চিন্তা করতে হবে যে আমি কোন কাজটি করব, এটা কি আমার পক্ষে ন্যায়, এটা অন্যায়, এটার মধ্যে দিয়ে কি আমি ঈশ্বর প্রশংসা করতে পারছি নাকি ঈশ্বরের অগৌরব হচ্ছে। সো ঈশ্বরের গৌরব হয় এমন কাজ করার জন্য ঈশ্বরের বিধিবিধান আছে, কিন্তু আমরা সেটা মানি না। এই যে মানি না, এইটাই আমাদের স্বাধীন ইচ্ছা। কিন্তু ঈশ্বর আমাদেরকে তিনি ঘাড় ধরে বলছেন না যে তোমার এটা করতে হবে। ঈশ্বর আমাদের তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন এবং সেই ইচ্ছা শক্তি ব্যবহার করেই মানুষ আজ পর্যন্ত চলছে, কেউ ভালো পথে কেউ মন্দ পথে, কেউ শয়তানের পথে কেউ ঈশ্বরের পথে। সুতরাং এই চলা বা এই জীবনযাপন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং স্বাধীন ইচ্ছের উপর নির্ভর করছে। সো বাইবেলের মধ্যে এই স্বাধীন ইচ্ছা এবং ব্যক্তিগত ইচ্ছার কতগুলো বাইবেল পদ এখানে লেখা রয়েছে, সো সেগুলো পড়ে আমরা সেখান থেকে আবিষ্কার করব যে ঈশ্বর কেন মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছিলেন, কেন, কারণ প্রশ্ন হচ্ছে কেন ইচ্ছা শক্তি দিয়ে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন। আমরা আদিপুস্তক দুই অধ্যায় চার, আদিপুস্তক দুই অধ্যায় সাত নয়, আদিপুস্তক দুই অধ্যায় দশ থেকে সতেরো, আদিপুস্তক দুই অধ্যায় আঠারো থেকে পঁচিশ, এই চারটা বাইবেল পদের মধ্যে চারটা অংশের মধ্যে আমরা দেখব এবং আবিষ্কার করতে চেষ্টা করব যে ঈশ্বর কেন মানুষকে ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। আমরা অশ্রুদিকে অনুরোধ করব আপনি প্রথমে প্রথম দুইটা বাইবেল পদ পড়েন, আদিপুস্তক দুই থেকে দুই অধ্যায় চার এবং আদিপুস্তক দুই অধ্যায় সাত থেকে নয়।
আদিপুস্তক দুই অধ্যায় চার, সৃষ্টিকালে যেদিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল নির্মাণ করিলেন তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর বৃত্তান্ত এই, আদিপুস্তক দুই অধ্যায় সাত থেকে নয় পদ। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সদৃশ্য ও সুকার্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎ সৎ জ্ঞানদায়ী বৃক্ষ উৎপন্ন করিলেন। আদিপুস্তক দুই অধ্যায় দশ থেকে সতেরো, আর উদ্যানে জলসেচনার্থে এদন হইতে এক নদী নির্গত হইল, উহা তথা হইতে বিভিন্ন হইয়া চতুর্মুখ হইল। প্রথম নদীর নাম পিশন, ইহা সমস্ত হবিলের দেশ বেষ্টন করে, তাতে স্বর্ণ পাওয়া যায় আর সেই দেশে স্বর্ণ উত্তম, এবং সেই স্থানে গুগগুলু ও গোমেতমণি জন্মে। দ্বিতীয় নদীর নাম গিহন, ইহা সমস্ত কুশ দেশ বেষ্টন করে। তৃতীয় নদীর নাম হিদ্দেকল, ইহা অসুরিয়া দেশের সম্মুখ দিয়ে প্রবাহিত হয়। চতুর্থ নদী ফরাত, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎসদ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবেই মরিবে।
আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেই দিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর তাদেরকে কি দিলেন,
নিয়ম
নিয়ম দিলেন, একটা আদেশ দিলেন বা একটা ব্যবস্থা দিলেন যে এই ব্যবস্থা তোমাদের জন্য রইল, এখন তোমরা কি সেটা করবে নাকি না করবে, তোমরা কি বাঁচবে নাকি মরবে, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছার উপর নির্ভর করছে। কেমন? সো ঈশ্বর আমরা আদম এবং হবাকে সেই সুন্দর বাগানের মধ্যে রাখলেন এবং দুই অধ্যায় সাত থেকে নয় পদের মধ্যে আমরা দেখলাম যে ঈশ্বর সুন্দর বাগান তৈরি করলেন এবং সুখাদ্যদায়ক বৃক্ষ সেখানে দিলেন। কেমন? এবং পরে আমরা দেখতে পাই যে দুই অধ্যায় আদিপুস্তক দুই অধ্যায় দশ থেকে সতেরো পদের মধ্যে নদীর বর্ণনা রয়েছে, না বিভিন্ন নদীর বর্ণনা রয়েছে, এবং পনেরো পদের মধ্যে লেখা রয়েছে পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লই এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। তাহলে এখানে পনেরো পদ অনুসারে আমরা দেখতে পাই যে কিছুটা দায়িত্ব কিছুটা কাজ এখানে ঈশ্বর আদম হওয়াকে দিলেন, কৃষি কর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। তো সেই বাগানের মধ্যে রাখলেন এবং সেখানে কিছু কৃষিকর্ম, তো মনে হয় তারা কিছু কিছু কৃষিকর্ম করে তারা খাওয়া দাওয়া করত বা তারা উৎপাদন করত কিছু, কারণ এছাড়া তাদের কৃষিকর্ম আর কি থাকতে পারে, কেমন কৃষিকর্ম তারা নিশ্চয়ই কিছু একটা লাগাতো বা কিছু একটা খাইতো, কিছু কাজ করত ইত্যাদি।
যেসব যেসব ফল ফুলের গাছ ছিল ওগুলাকে পরিচর্যা করত,
পরিচর্যা করত, রাইট, কারণ সেই সেই সমস্ত দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, কেমন। সো কিন্তু সতেরো পদের মধ্যে আছে, ষোলো পদের মধ্যে আছে, আর সদাপ্রভু ঈশ্বর আদমকে আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও। এখানে লেখা আছে সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, মানে সব গাছের ফল খেতে পারবে। সতেরো পদের মধ্যে একটা কিন্তু আছে, সে কিন্তু দ্বারা তিনি বললেন যে কিন্তু সৎ সৎ যে জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না। সো এখানে আমরা দেখলাম যে সব কিছু খেতে পারবে, কিন্তু একটা নিষেধাজ্ঞা, একটা নিষেধ বাণী তাকে দেওয়া হল, কেমন। সো এখানে আমরা ইচ্ছা শক্তি কি আবিষ্কার করতে পারি, যে ঈশ্বর কেন মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছিলেন?
ইচ্ছা শক্তি দিয়েছিলেন কেননা মানুষকে স্বাধীনতা দিয়েছে যেন তাদের ইচ্ছা মতো চলতে পারে। রুলস আছে কিন্তু তারপরেও ইচ্ছার উপরে চলার মতো,
হ্যাঁ, সেটা পালন করা বা না করা, ঈশ্বর আদেশ পালন করা না করা, সেই পথে যাওয়া না যাওয়া,
তাহলে মানুষের উপরে নির্ভর করে,
এটা মানুষের উপরে নির্ভর করে, এটা আদম হবার উপরও নির্ভর করেছিল যে শেষ পর্যন্ত তারা তাদের ইচ্ছা শক্তি ব্যবহার করেছিল, কিন্তু কিভাবে, মানে কোন দিকে ব্যবহার করেছিল, অমান্য করেছিল নেতিবাচক ভাবে, কেমন। ইতিবাচক ভাবে তারা পালন করে নাই, তারা নেতিবাচক ভাবে এবং না বা খারাপ ঈশ্বরের বিরুদ্ধে তাদের অবাধ্য হয়ে ঈশ্বরের বিরুদ্ধে আচরণ করেছিল, শয়তানের প্ররোচনায়। সো আজকে কি শয়তান প্ররোচনা দেয় মানুষকে?
প্রতিটা মুহূর্তে শয়তান মানুষকে প্ররোচনা দেয় যেন মানুষ অসৎ পথে যায়, যেন তারা সৎ পথে না থাকে, ঈশ্বরের কাছ থেকে দূরে থাকে, যেন শয়তানের সঙ্গে কাজ করে। সেজন্য অবশ্যই প্রত্যেকটা মুহূর্তেই শয়তান মানুষকে প্ররোচনা দিচ্ছে এবং আক্রমণ করছে যেন তারা ঈশ্বরের কাছ থেকে দূরে থাকে,
দূরে থাকে। আচ্ছা, গুড। তারপরে আমরা আলোচনা করব আদি পুস্তক দুই অধ্যায় ১৮ থেকে ২৫ পদ। ডেভিড আনসারিতে পড়েন
আদি পুস্তক দুই অধ্যায় ১৮ থেকে ২৫ পদ। আর সদাপ্রভু ঈশ্বরকে কহিলেন, সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মানুষের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সে সকলকে তাহার নিকট আনিলেন। তাহাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখিলেন তাহার সেই নাম হইল। আদম যাবতীয় গ্রাম্য পশু ও খেচর পক্ষীর ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলেন, তিনি নিদ্রিত হইলেন। আর তিনি তাহার একখান পাঞ্জল লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পাঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাতে তাহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি, মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছে। এই কারণ মানুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। ওই সময়ে আদম ও তাহার স্ত্রী উভয়ে উলঙ্গ থাকিতেন আর তাহাদের লজ্জাবোধ ছিল না।
আচ্ছা, তাহলে এখানে আমরা আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আদম সে আর একটা কাজ করলেন, কি কাজ করলেন, সমস্ত কিছুর নাম রাখিলেন না, আর ঈশ্বর সদাপ্রভু মৃত্তিকা হইতে সকল বন্য পশু আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন, পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকট আনিলেন, তাহাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখিলেন তাহার সেই নাম হল। তাহলে আমরা এখানে দেখতে পাই যে পশু পাখির যে এখন আমরা যে নাম দিয়ে পশু পাখিকে মানে ডাকি বা পশু পাখির নাম বলি, তো এই নামগুলো
আদমি রাখছে
কেমন, আদমি হাতি ঘোড়া বাঘ ভালুক কেমন, তারপরে বানর হ্যাঁ শিয়াল ইত্যাদি সমস্ত পশুর নাম আদমি দিলেন। কিন্তু এই সমস্ত কাজ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর মনে করলেন যে আদম একা একা সবকিছু করতেছে, তাই তিনি বললেন যে মনুষ্যের একাকী থাকা ভালো নয় কেমন, তার জন্য তিনি অনুরূপ সঙ্গী নির্মাণ করিলেন। অনুরূপ সঙ্গী বলতে আমরা কি বুঝি, একই রকম মানে পশু একরকম, হাতি একরকম আর পশু পক্ষী একরকম, কিন্তু আদমের জন্য যে সঙ্গী নির্মাণ করিলেন সেটা অনুরূপ, মানে আদমের চেহারাটা যেরকম তার চেহারাটাও সেরকম, সেরকম মানে নাক চোখ মুখ মানুষের আকৃতি প্রকৃতি নিয়ে, কেমন মানুষের আকৃতি প্রকৃতি নিয়ে একই মানুষ তৈরি করলে নতুবা তো একজন আরেকজনকে ভয় পাবে না। এখন স্ত্রী যদি মানে পুরুষের চেয়ে স্ত্রী যদি অন্য ধরনের হয়ে যায় তখন সেটা মানে তো অসম্ভব ব্যাপার হয়ে যাবে, বা একজন আর একজনকে ভয় করবে, বা একজন আর একজনকে আর একজনের সাথে মিলবে না, নানা রকম সমস্যা। তো এখানে আমরা আদমের সাথে হবার যাতে মিল হয় ঈশ্বর এমন ব্যবস্থাই করে দিলেন
না, মানুষ সৃষ্টি করলেন মানুষের মতোই তাকে সৃষ্টি করল
না, মানে আমি বলতে চাচ্ছি যে এমন ভাবে সৃষ্টি করলেন যেন তারা একে অন্যকে পছন্দ করে, কারণ পছন্দের ব্যাপারটা এই যেখানে দেখা যায় যে আদম তিনি কি বললেন, তখন আদম কহিলেন এবার হইয়াছে, মানে খুশি,
খুব খুশি
কেমন, এবার হইয়াছে মানে এইবার আমার মতো একজন পেলাম, কেমন আমার মতো একজন পেলাম, কারণ তিনি বলছেন এবার হইয়াছে। এবার হইয়াছে বলতে আমরা এটুক বুঝি যে আদমের মনের মতো হইয়াছে কেমন। সো আজকেও একইভাবে যদি জামাইয়ের কাছে বউ মনের মতো না হয় তাহলে কি সংসার টিকবে
না,
হ্যাঁ
টিকবে না,
যদি যদি না বলে যে এবার হইয়াছে, এবার হইয়াছে মানে আমার পছন্দ
হইয়াছে, খুব সুন্দর
কেমন, খুব পছন্দ হইয়াছে। এখন পছন্দ যদি না হয় তখন তো তারা দুইজন একসাথে থাকতে পারবে না, অনুরূপ হবে না কেমন। তো ঈশ্বর তো মোটামুটি চিন্তা ভাবনা করেন যে কিরকম হইলে ভালো, এই জন্য যখন মানুষ ঈশ্বরীয় বিধিবিধান অনুসারে মিলিত হয় বা একাঙ্গ হয়, কেন মনুষ্যের একাকী থাকা ভালো নয়, একজনের প্রয়োজন কেমন, সেই প্রয়োজনের জন্য ঈশ্বর তৈরি করে দিয়েছেন, ঈশ্বর ব্যবস্থা করে দিয়েছেন। তো আজকেও ঠিক একইভাবে যে একজনের একজন পুরুষের একজন স্ত্রী দরকার, তো সেই স্ত্রী ঈশ্বর ব্যবস্থা করে দিবেন। তো ঈশ্বরকে ব্যবস্থা করে দিতে হইলে ঈশ্বরের উপরে যদি আমরা দায়িত্ব অর্পণ না করি, দায়িত্ব ন্যস্ত না করি, তাহলে ঈশ্বর আমাদের জন্য সেটা করে দিবেন না। অনেক সময় মানুষ নিজের ইচ্ছা মতো কেমন পছন্দ করে তৈরি করে, তো সেটা নিজের ইচ্ছা মতো সেটা হতে পারে, নিজের ইচ্ছা বলতে এরকম সে মা বাবার ইচ্ছা, আত্মীয় স্বজনদের ইচ্ছা, প্রিয়জনের ইচ্ছা ইত্যাদি ইচ্ছা, বা কিছু না মেনে বা সমাজের ইচ্ছা, মণ্ডলীর ইচ্ছা কেমন ইত্যাদি না মেনে যখন মানুষ অনেক সময় বিবাহ করে একদম সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো, তখন দেখা যায় যে সেই বিবাহ বা সেই একাঙ্গ টিকে না, তখন সেটা আবার পৃথঙ্গ হয়ে যায়, তখন সেটা আবার দুই অঙ্গে ভাগ হয়ে যায়, থাকে না কেমন। তো সেই জন্য এখানে ঈশ্বর নিজেই তাদের বিয়ে দিলেন, এই যে তৈরি করে তার কাছে নিয়ে আসলেন এটা একটা বউ উপহার দিলেন, ঈশ্বর আদমের কাছে হবারূপ স্ত্রী উপহার দিলেন এবং সে খুশি এলো। আগের দিনে যেমন মানুষ সেভাবে বিয়ার সম্বন্ধ হইত না, কেমন আত্মীয় স্বজনরা দেখে তারপরে ছেলের কাছে নিয়ে আসত, কেমন ছেলে বলতো খুব খুশি, কেমন ইত্যাদি ইত্যাদি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অংশের মধ্যে যে ঈশ্বর মানুষকে এই ধরনের ব্যবস্থা করেছেন, ঈশ্বর মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, এবং ইচ্ছা শক্তি মানে ঈশ্বর মানুষ হবাকে আদমের কাছে নিয়ে আসলেন। এখন আদমের ইচ্ছা শক্তিটা হচ্ছে যে তাকে নিয়ে সে একসঙ্গে থাকবে কিনা, এটা তার ইচ্ছা। সে ইচ্ছা করলে একসেপ্ট নাও করতে পারত, করতেও পারত, কেমন। সো একইভাবে আজকের পৃথিবীতে সেই একই জিনিসটা দেখা যায় যে গার্জিয়ানরা বা অভিভাবকরা, অভিভাবক বলবো আমরা, অভিভাবকরা যখন একটা সম্বন্ধ করে, কেমন, তখন সে সেটা মানা না মানা এটা তার ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে, এটা তার উপর নির্ভর করে। অনেক সময় বিবাহ করে দেয়, বিবাহ করিয়ে দেয়, কিন্তু সেটা দেখা যায় যে সে মানে না, এটা তার ইচ্ছার বিরুদ্ধে। তো সে তার ইচ্ছা শক্তি এখানে কাজ করে না, কেমন। তারপর ইচ্ছা শক্তির আর একটা জ্বলন্ত দৃষ্টান্ত সেটা আমরা দেখতে পাই জিরেমিয় 18 অধ্যায় 1-6 পদের মধ্যে। এইখানে আমরা দেখতে পাই যে এক কুম্ভকারের তীব্র ইচ্ছা শক্তি সে এখানে ব্যবহার করেছে, কেমন, তার নিজের ইচ্ছা, নিজের মতো করে তিনি তার ইচ্ছা শক্তি ব্যবহার করে তিনি কাজ করেছেন। সো অশ্রুদি আপনি জিরেমিয় 18 অধ্যায় 1-6 পদ পড়ুন।
জিরেমিয় 18 অধ্যায় 1-6 পদ। জিরেমিয়ের কাছে সদাপ্রভুর নিকট হইতে এই বাক্য উপস্থিত হইল, তুমি উঠিয়া কুম্ভকারের বাড়িতে নামিয়া যাও, সেখানে আমি তোমাকে আমার বাক্য শুনাইব। তখন আমি কুম্ভকারের বাড়িতে নামিয়া গেলাম, আর দেখো সে কুলাল চক্রে কর্ম করতেছিল, আর সে মৃত্তিকা দিয়া যে পাত্র নির্মাণ করতেছিল তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল, তখন সে তাহা লইয়া আর এক পাত্র নির্মাণ করিল, কুম্ভকারের দৃষ্টিতে যাহা ভালো তদনুসারেই করিল। পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হইল, সদাপ্রভু কহেন, সে ইসরায়েল কুল, তোমাদের সহিত আমি কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করিতে পারি না? হে ইসরায়েল কুল, দেখো যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা, তেমনি আমার হস্তে তোমরা।
এখানে আমরা খুব ভালো একটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি না, প্রথমে আমরা মানে কুম্ভকারের দৃষ্টান্ত, কুম্ভকারের দৃষ্টান্ত আমরা কি পড়লাম, কি শিখলেন, কুম্ভকারের বিষয়টা
তিনি
মানুষ সৃষ্টি করেছেন। কুম্ভকারের দৃষ্টান্ত দিয়ে এটাই বোঝাবার চেষ্টা করছেন যে একজন মানুষ মাটি দিয়া একটা জিনিস তৈরি করতেছিল, সে সে যখন দেখছে যে ওই জিনিসটা হচ্ছে না, সে করছে কি সেটা ভেঙে আবার নতুন একটা জিনিস তৈরি করলো। তার মানে হলো ঈশ্বর বোঝাতে চাচ্ছে যে আমি তোমাদের মাটি থেকে তৈরি করেছি, আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি ইচ্ছা করলে তোমাদেরকে ভিন্ন স্বরূপ করতে পারতাম, আমি ইচ্ছা করলে একজনের ভেঙে আরেকজনরে আর একটা নতুন করে করতে পারি। সেই সেই কুম্ভকারের ন্যায় যদি আমি করতে পারি, তাহলে তোমরা কিভাবে মনে করো যে আমি করতে পারবো,
যদি করতে পারতে আমি
কেন করতে পারবো না,
আমার সত্যি আরো বেশি।
রাইট, ধন্যবাদ। আসলে বিষয়টা খুবই স্পষ্ট যে কুম্ভকার অনেক জিনিস তৈরি করে, আর সবসময় মানুষের একই রকম হয় না, কিন্তু কুম্ভকারের ইচ্ছাটা সে যেমন খুশি তেমন ভাবে, সে মনের মাধুরী মিশিয়ে সে একটা জিনিস তৈরি করে, মনের মধ্যে চিত্রাঙ্কন করে, এবং এই চিত্রাঙ্কনের মধ্যে দিয়ে সে সেই চিত্রাঙ্কনটা বাস্তবে রূপদান করে, এবং সেই রূপদান করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় মানে তার চিন্তার সাথে তার রূপদানের অর্থাৎ কাজের সাথে কোন সঙ্গতি থাকে না, তখন সে কি করে, সন্তুষ্ট হয় না। তো সন্তুষ্ট না হওয়ার পরে সে কি করে, সেটা ভেঙে ফেলায়, ভেঙে আবার সে যেরকম সে কল্পনা করেছে, যেরকম সে চিন্তা করেছে সেইভাবে সে তৈরি করে। এইখান থেকে ইসরায়েলের কথা বলা হচ্ছে, কিন্তু ইসরায়েলদের আগে এখানে আমরা দেখি যে এইখানে ঈশ্বর আমাদের প্রত্যেককে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন। এবং অনেক সময় এই যে কুম্ভকারও একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি একটা পাত্র তৈরি করেছেন, কিন্তু পরে দেখতে পেলেন যে তার পাত্রটা সেইটার জন্য উপযুক্ত হয় নাই, তখন সে সেটা ভেঙে ফেলাতে পারেন। ঠিক ঈশ্বর আমাদের প্রত্যেক মানুষকে একটা মানে উদ্দেশ্য নিয়ে, একটা ইচ্ছা নিয়ে তিনি তৈরি করেছেন। আর দেখা যাচ্ছে যে অনেকদিন পরে বা কিছু সময় পরে, কয়েক বছর পরে হতে পারে, যে সেই মানুষটি আর ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বরের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সফল করে না। অর্থাৎ ঈশ্বরের মনের সাথে, ঈশ্বরের চিন্তার সাথে তার রূপক বা রূপদান যে করেছে সেই রূপদানের সাথে কোনো মিল থাকে না। আমরা অনেক সময় ঈশ্বরের পথে চলি না। ঈশ্বরের যে উদ্দেশ্য, ঈশ্বর যে আহ্বানে আমাদেরকে আহূত করেছেন, আমরা সেই আহ্বান আমরা প্রথমে হয়তো সাড়া দেই, পরে আবার আমরা সেই আহ্বান থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। ঈশ্বর আমাদের যে কাজের জন্য আহ্বান করেছেন, হয়তো আমরা সেই কাজ না করে অনেক সময় আমরা অন্যদিকে কাজ করি। বা ঈশ্বর তো তিনি আমাদের আহ্বান করেছেন যেন আমরা তার গৌরব রক্ষার্থে, তার উদ্দেশ্য সাধনের জন্য কাজ করি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ঈশ্বরের উদ্দেশ্যকে বাদ দিয়া নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই মানুষ কাজ করতে থাকে, আর তখন ঈশ্বর সন্তুষ্ট হন না। ঈশ্বর তখন সন্তুষ্ট হন না, তখন ঈশ্বর ইসরায়েলদের তুলনা করেছেন যে ইসরায়েলদেরকে আমি আহ্বান করেছি, ঈশ্বর ইসরায়েলদেরকে আমি প্রতিপালন করেছি, ইসরায়েলদেরকে আমি রক্ষা করেছি, ইসরায়েলদেরকে আমি সেই সৃষ্টি লগ্ন থেকে, সেই জাকব থেকে, কেমন জাকবকে নাম দেওয়া হয়েছে ইসরায়েল, কেমন সেই ইসরায়েলের বংশকে তিনি প্রত্যেকটি ক্ষেত্রে 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 তিনি রক্ষা করেছেন, বাঁচিয়ে রেখেছেন, এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি তাদেরকে ছায়া দিয়ে, বৃষ্টি দিয়ে, খাদ্য দিয়ে, অন্ন দিয়ে, আলো দিয়ে, বস্ত্র দিয়ে তিনি তাদেরকে রক্ষা করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এমন একটা সময় আসলো যখন ঈশ্বরের ইচ্ছা আর মানুষের ইচ্ছা, ইসরায়েল জাতির ইচ্ছার সাথে কোন মিল হইল না। ইসরায়েল জাতি এদিকে যাচ্ছে, মানে নিজেদের কাজকর্ম, নিজেদের বিষয় নিয়ে তারা এত বেশি ব্যস্ত ছিল যে ঈশ্বরকে ভজনা দিতে আর তাদের কোনো সময় ছিল না। কারণ ফৌরন রাজা ইসরায়েলদেরকে যে কাজ দিয়েছিল তারা সেই কাজ করতে ব্যস্ত ছিল, কারণ ব্যস্ত ছিল। এখন জাগতিকভাবে একবার নিউ ইয়র্কের এক ভদ্রলোক বলছিল যে আমাকে প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে, আমাকে মানে বাস্তব চিন্তা করতে হবে। আর বাস্তবতা হলো, তিনি এইভাবে বলেন যে বাস্তবতা হলো আমাকে কাজ করতে হবে, কাজ না করলে আমি টাকা পাবো না, খাবো না। গির্জায় যাওয়াটা এটা বাস্তবতা না, গির্জায় গেলে না গেলে মানে গির্জায় গেলে আমার কাজ চলে গেলে মণ্ডলী আমাকে খাওয়াবে না বা ঈশ্বর আমাকে খাওয়াবে না। কারণ এই যে ঈশ্বর খাওয়াবে না, এটা হচ্ছে সবচেয়ে বিশ্বাসের অভাব, কেমন। কারণ ঈশ্বর তো বলেছেন মালাকি 3:8-10 পদের মধ্যে আমরা দেখি যে তোমরা ঈশ্বরকে পরীক্ষা করে দেখো ঈশ্বর খাওয়ায় কিনা, কেমন ঈশ্বর তোমাদের খাওয়াচ্ছে কিনা সেটা তোমরা পরীক্ষা করে দেখো, তোমরা পরীক্ষা করে দেখো। তো বাস্তবে দেখা যাচ্ছে যে মানুষ ঈশ্বরকে পরীক্ষা করে না, ঈশ্বরকে পরীক্ষা করে অন্যভাবে, ঈশ্বর মানুষকে পরীক্ষা করে অন্যভাবে। অনেকগুলো দৃষ্টান্ত আছে। কোন এক সময় কোন এক চার্চের পালক বলেছিল যে তোমরা মানে ঈশ্বরের উদ্দেশ্যে তোমরা মণ্ডলীতে দশমাংশ দাও, আর ঈশ্বর ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তিনি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করে কিনা সেটা তোমরা দেখো। এবং সেই পালক সমস্ত লোকদেরকে যে তোমরা দশমাংশ ভান্ডারে আনো, যেটা আমরা পুরাতন নিয়মে আমরা দেখতে পাই, যে মসির সময় দেখতে পাই, দাউদের সময় দেখতে পাই, কেমন সলোমনের সময় দেখতে পাই যে মন্দির নির্মাণের জন্য লোকেরা প্রচুর 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 পরিমাণে দান আনতে শুরু করলো, এবং এক সময় দাউদের বলতে হইল, সলোমন বলতে তোমরা আর এনো না, আর দরকার নাই, আর দরকার নাই, যথেষ্ট হয়েছে, কেমন। সো মানুষ নিয়ে আসলো, মানে প্রচুর পরিমাণে নিয়ে আসলো। তো সেই দৃষ্টান্ত দিয়ে পালক সেই মণ্ডলীতে ঘোষণা করলো, লোকেরা তো দান দিতে লাগলো, প্রচুর দান দিতে লাগলো, সবাই দশমাংশ দিতে লাগলো। কিছুদিন কিছুদিন ছয় মাস নয় মাস চলে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে যে কই স্বর্গের দ্বার খুলে তো আর কেউ কোনো টাকা পাইতেছে না, কোনো বড় বড় চেক আসতেছে না, কোনো কেউ যে 500 টাকা দিছে সে 1000 টাকা বা 2000 টাকা আসতেছে না, কেমন। সো সবাই তো মানে গুঞ্জন শুরু করে দিল, গুঞ্জন শুরু করে সে পালকের বিরুদ্ধে তো যে আপনি আমাদের মিথ্যা প্রতারণা করে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন মণ্ডলীর জন্য, কেমন, আপনি যে কথা বলেছেন সেটা ঠিক না। তখন পালক বলল, হ্যাঁ অবশ্যই, আমি তো ঈশ্বরের বাক্য থেকে বলেছি, তাইলে আসো তাইলে আমরা একটু ঈশ্বরের বাক্য দেখি। আবার তারা ঈশ্বরের বাক্যের মধ্যে তারা প্রবেশ করল এবং সেই পালক তাদের একজন একজনকে করে জিজ্ঞাসা করল যে তোমার গত 1 বছরের মধ্যে কয়বার তুমি হাসপাতালে গেছো, তুমি যেদিন থেকে দশমাংশ দিতে শুরু করছো তারপর থেকে তুমি কয়বার হাসপাতালে গেছো, কারণ বাংলাদেশে গেলে তো ক্যাশ টাকা দিয়ে চিকিৎসা করতে, ওখানে তো আর আমেরিকায় মাগনা ইন্স্যুরেন্স নাই, আমেরিকায় তো অনেকে মাগনা ইন্স্যুরেন্স আছে, এখন ওখানে তো আর মাগনা ইন্স্যুরেন্স নাই, কেমন। তো কয় যে দাদা না আমি তো একবারও হাসপাতালে যাই নাই, কেমন। তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে, কয় না সবাই তো এবছর ভালোই ছিল, সুস্থ শরীরের ছিল, কেমন। সো তোমার আত্মীয় স্বজনদের মধ্যে দুর্ঘটনা কেমন হয়েছে, যে আজকে যদি আত্মীয় স্বজনদের দুর্ঘটনা হয় তাহলে আমাদের টাকা দিতে হয়, দিতে হয় না, হ্যাঁ টাকা পাঠাইতে হয়, টাকা দিতে হয়, ভাই বিপদে পড়ছে, অমুকে বিপদে পড়ছে, টাকা দিতে হয়, কেমন। তারপরে এমনি তোমার তুমি কি কাজ করো, যে রিক্সা চালায় তারে জিজ্ঞেস করলো তোমার কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাড়া কেমন পাইছো, কয় পালক ভাড়া তো এবার ভালোই, আমার তো প্রত্যেক মাসে বা সপ্তাহে প্রায় আগের থেকে অনেক বেশি টাকা ইনকাম হচ্ছে। সো এইভাবে প্রত্যেকে দেখলো যে তাদের হাসপাতালে যেতে হচ্ছে না, তাদের আত্মীয় স্বজনদের মধ্যে হাসপাতালে টাকা মানে যেতে হচ্ছে না, মানে কি সব টাকা বেঁচে গেছে না, হ্যাঁ। তারপরে রিক্সায় যে ভালো ইনকাম হইতেছে, বেশি পাইছে না, কোন অ্যাক্সিডেন্ট হয় নাই, গাড়ি মেরামত করতে হয় নাই, রিক্সা মেরামত করতে হয় নাই, কেমন, কোন আপনার ওই যে ওটারে কি বলে সার্জন, যে সার্জন আছে না ধরে গাড়ি ধরে, কেমন, তারা কেউ তোমাদের গাড়ি বা তোমাদের রিক্সা বা তোমাদের ট্যাক্সি বা তোমাদের টেম্পু কেউ ধরে নাই, কেমন, তাইলে তো তারা ধরলেই তো তোমাদের 500-2000 টাকা দিতে হয়, কেমন। সো সেটাও কেউ ধরে নাই। তারপরে তিনি প্রতিটা ক্ষেত্রে, আরো অনেকগুলো ক্ষেত্র আছে মানুষের জীবনে, আত্মীয় স্বজন বিপদে পড়ছে টাকা পাঠাইতে হয়, গির্জায় 5 টাকা দেওয়া হয় না বা গির্জায় $5 দেওয়া হয় না, কিন্তু দেখা যাচ্ছে যে বিপদের সময় আমার $200 পাঠাইতে হলো, তাহলে $200 চলে গেল, কেমন। আর একদিকে আমার মানে হাসপাতালে যাইতে হইলো 4 বার 5 বার 6 বার, এবং কোপে দিতে হইলো দেখা যাচ্ছে যে 6 বারই কোপে দিতে হইলো, কেমন। আজকে যদি আমার 6 বার হাসপাতালে যেতে হয় তাহলে প্রতিবার শুধুটু গেলে পরে $30 কোপে, এবং আমার স্ত্রীকে নিয়ে গেলে তারও $30, ওই দিন গেলাম মানে এক একজনের $30 করে কোপে, এরপর মেডিসিনে কোপে, কেমন, তারপর রক্ত পরীক্ষা দিচ্ছে সেখানে কোপে, সব জায়গায় আমার যতই যেতে হয় ততই কোপে। আর বাংলাদেশের ক্ষেত্রে তো আর কোপে নাই, কেমন, ওখানে তো আর কোপে হবে না, ওখানে তো ক্যাশ টাকা দিয়ে আমাদের চিকিৎসা করতে হবে। সো সেইটা সেই পালক যখন তাদেরকে বুঝিয়ে দিল যে এইটা কি তোমাদের ঈশ্বর আশীর্বাদ করে নাই, আজকে যদি তোমাদের 10টা তুমি যদি হাসপাতালে যদি 10 বার যেতা তাইলে কি পরিমাণ তোমার টাকা দিল, তোমার স্ত্রী যদি হাসপাতালে 2 বার ভর্তি হইত বা একটা বড় অসুখ হইত, তোমার একটা বড় অসুখ হইত, তাহলে তো তুমি টাকা ইনকামই করতে পারতে না, তোমার তো ঘরে বসে থাকতে হইত, তাহলে ঈশ্বর তোমাকে সুস্থ শরীরে রাখছে, ঈশ্বর তোমাকে নিরাপদে রাখছে, তোমাকে হাসপাতালে যেতে হয় নাই, তোমার গাড়ি নষ্ট হয় নাই, তোমার কোনো দুর্ঘটনা হয় নাই, কোথায় তোমার টাকা দিতে হয় নাই। সুতরাং এটা কি ঈশ্বর তোমাকে দেয় নাই, দান করে নাই, তাহলে তুমি গির্জা এখন হিসাব করে দেখো তুমি গির্জায় কয় টাকা দিছ, আর এই সমস্ত ক্ষেত্রে যদি তোমার টাকা চলে যাইত তাহলে কয় টাকা যাইত।
ঈশ্বর নিশ্চয়ই তার দরজা খুলে দিয়েছিলেন সবার জন্য যারা দশমাংশ দিয়েছে।
কেমন সো এই যে ইচ্ছা শক্তি ঈশ্বরকে দেওয়ার, এটাও তো ইচ্ছা শক্তি তো না, এটাও তো একটা ইচ্ছা। সো ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার মনের মতো করে, যেন ঈশ্বর সেই কুম্ভকার যেমন তৈরি করেছেন যে এইটা এইটা একটা মাটির পাত্র, এইটা ভাত রান্না করা হবে। আগের দিনে মানুষ মাটির পাত্রে ভাত রান্না করত, মাটির পাত্রে দুধ দুধ জাল দিত, মাটির পাত্রে তরকারি রাঁধত এবং মাটির থালায় খেত। কেমন আমি দেখেছি মানে গ্রামের বাড়িতে মাটির পাত্রে মাটির পাতিলে ভাত রাঁধে এবং মাটির তরকারি মাটির ডেকসিতে তরকারি রাঁধে, এবং সেই তরকারি আমি খেয়েছি মানে অনেক স্বাদ লাগে। রিয়ালি মাটির পাত্রের ভাত, মাটির পাত্রের তরকারি এবং মাটির পাত্রে ওই মাটির পাত্রের মতো ডেকসিতে দুধ জাল দিত, তখন তো দুধ অ্যাভেলেবেল ছিল, দুধ জাল দিত এবং সেই দুধটা খুব ঘন এবং স্বাদ হইত, এবং মাটির পাত্রে কেমন খুবই স্বাদ হইত। সো এখন ভাতের জন্য হাড়ি বানানো হয়েছে কিন্তু মুখটা চিকন হয়ে গেছে, তাহলে সে ভাত বাড়া বা লওয়া সমস্যাই যাবে না। এখন ভাতের হাড়ি যদি কলসির মতো মুখ হয়ে যায় তাহলে তো সমস্যা, তো ওইটাই তার মন মতো হলো না, সে ভেঙে ফেলাইল। সো একইভাবে ঈশ্বর আমাদের তৈরি করেছেন, ঈশ্বর আমাদের ইচ্ছা দিয়েছেন যেন আমরা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করি। কারণ এখানে ঈশ্বর বলেন তিনি সগৌরব, মানে তিনি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। কেমন সো সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, এখন আমরা ঈশ্বরের গৌরব, তাহলে দেওয়ার মধ্যে কি ঈশ্বরের গৌরব আছে? অবশ্যই আছে, কারণ
ঈশ্বর খুশি হবেন,
ঈশ্বর খুশি হবেন, ঈশ্বরকে খুশি করা। ঈশ্বর বলছে তোমরা দাও, দিয়ে দেখো, পরীক্ষা করে দেখো। কেমন সো ঈশ্বর নানা ইচ্ছা শক্তি দিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবতা কারণে ইসরায়েল জাতির লোকেরা যেমন ঈশ্বরের ইচ্ছা আর পালন করে নাই, তারা নিজেদের কাজে ব্যস্ত ছিল, ফৌরন যা কাজ দিয়েছে সেটাই করত আর ঈশ্বরকে ডাকত না। আজকের মানুষও কি এরকম করে না? ঈশ্বরের কাজকে বাদ দিয়া ঈশ্বরের উপাসনা আরাধনা না করে মানুষ বাস্তবতার মধ্যে চলে যায়, যেটা নিউ ইয়র্কের ভদ্রলোক বলেছিল আমাকে যে বাস্তবতা হচ্ছে আমাকে কাজ করতে হবে। এবং নিউ ইয়র্কের বেশিরভাগ লোকই তারা প্রার্থনা সভা গির্জায় তারা যেতে চায় না, কারণ তাদের কাজ করলে তারা টাকা পায়, গির্জায় গেলে তো টাকা পায় না, বরং $1 দান করতে হয়। আর বেশি তো $1 দেয়, আমরা যখন গির্জায় টাকা কালেকশন করি, আমি তো আর কোনোদিন টাকা কালেকশন করি না, যারা গোনে দেখি কেমন সবই তো $1 নোটেই তো দেখি বেশি, $1 নোটেই তো দেখি বেশি, $5 $10 $20 কয়েকটা থাকে মাত্র, কেমন $1ই তো বেশি থাকে। তাহলে এখন মানুষটা গির্জায় গেলে আরো $1 কমপক্ষে $1 দিতে হবে, নইলে তো এটা লজ্জার ব্যাপার, সামনে দিয়ে থলিটা চলে যাচ্ছে, যদি না দেওয়া হয় আর তা ঢুকানো না হয় তো এখন একেবারে খালি দিলে তো বিরাট লজ্জার ব্যাপার, এটা তো আরো আরো পাপ। কেমন তাই ওই যে কয় বলে দিয়া কিঞ্চিত না করিও বঞ্চিত, তাহলে ঈশ্বরকে বঞ্চিত করে না
কিঞ্চিত।
কেমন ঈশ্বর ঈশ্বর তো দেখেন মানে কে কতটুকু দিচ্ছে, কার কতটুকু দেওয়ার সঙ্গতি আছে, যার জন্য গরিব বিধবার দানকে ঈশ্বর বলেছিলেন যে সে সবচেয়ে বেশি দান করেছে, কারণ তার তাড়না ছিল, এক শিকি ছিল, ওই এক শিকি তার সম্পূর্ণ বিষয় ছিল। আর অনেকে মানে দান দিছে অনেক, হয়তো 50 শিকি দিয়েছে, 100 শিকি দিয়েছে, কিন্তু তাদের সঙ্গতি আরো অনেক বেশি আছে, কিন্তু সেই তুলনায় তারা অনেক কম দিয়েছে। কেমন কিন্তু ওই গরিব বিধবার যা আছে তা সবই দিল, এবং সেই ঘটনাস্থলে দেখা যাচ্ছে যে কেউ যদি সবকিছু দিয়ে দেয় সে কিন্তু না খাইয়া থাকে না, হয়তো সেদিন তাকে কেউ একটা নিমন্ত্রণ করে তাকে খাওয়াইছে না, বা কেউ তাকে একটা গিফট দিয়েছে। অনেক সময় অনেক পাস্টররা নানাভাবে গল্প বলে যে আমার ঘরের দুয়ারে দেখি একটা বক্স, কেমন বক্সের মধ্যে দেখি সিরিয়ালের প্যাকেট, দুধের প্যাকেট ইত্যাদি ইত্যাদি অনেক সময় বলে থাকে, অথবা অমুক জায়গা দিয়ে দেখা যাচ্ছে যে এটা দান দিছে। আর সাধারণ মানুষরা দেখা যাচ্ছে যে তাদের চাকরিতে ইম্প্রুভ হয়েছে। কেমন ঈশ্বরকে না দিয়া মানুষ মনে করেন আপনাদের একটা রোগী যদি কমে যায়, কেমন, বা আপনারা অসুস্থ হইয়া পড়লেন আর রোগীর কাজ করতে পারলেন না, কেমন, তাইলে তখন কি হবে? আর যদি মনে করেন আপনাদেরকে সুস্থ শরীরে একেবারে নাদুস নুদুস রাখে, হেলথি রাখে, কেমন, তাইলে আপনারা ঈশ্বর কি এটা পারেন না? সবসময় আপনাদের মানে ক্যাপাসিটি ফুল, ক্যাপাসিটি ফুল, আপনারা হেলথি, কেমন, ঈশ্বর করতে পারেন, সবকিছু করতে পারেন প্রত্যেক মানুষের জন্য। তার চাকরি, তারা চাকরি করে, তার চাকরির মধ্যে কি হয়েছে, প্রমোশন হলো, চাকরিতে ইনক্রিজ হলো, কেমন, স্যালারি ইনক্রিজ হলো, অথবা তার অন্য দিক দিয়ে ইনকাম বাড়তে পারে, কেমন। ঈশ্বর তো আর আকাশ থেকে, যদিও তিনি বলছেন আকাশের দ্বার সকল উন্মুক্ত করিয়া তোমাদেরকে দেই কিনা, এর অর্থ এই নয় যে তিনি দ্বারের আকাশের মাঝখানে একটা ফাঁকা হয়ে যাবে এবং ওখান দিয়ে টাকা পড়তে থাকবে, কেমন,
এটা একটা উদাহরণ,
এটা একটা দৃষ্টান্ত, ঈশ্বর বলেছেন। তো ঈশ্বর বিভিন্ন ভাবে ঈশ্বর আমাদের দান করেন, কিন্তু আমরা সেটা কতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে বিষয়। আমরা অনেক সময় টাকাটা পাইয়ে আবার ব্যাগের মধ্যে ঢুকাই ফেলাই, কিন্তু ওখান থেকে যে মানে ওইটা যে ঈশ্বর দিচ্ছেন, কেমন, বা ঈশ্বর যে এটা একটা এডিশনাল ব্লেসিংস, কেমন, এই এডিশনাল ব্লেসিংটা মানুষ বুঝতে না পারে মানে ওটা পকেটের মধ্যে ঢুকে যায়, ওয়ালেটে ঢুকে আর বের হয় না, আর বের হয় না। সো মানুষের ইচ্ছা শক্তি, কুমোরের ইচ্ছা শক্তি, আর ঈশ্বরেরও একটা ইচ্ছা শক্তি আছে। এই যে বলছে আমি কি, আমি কি, তিনি কি বলছেন, তোমাদের সহিত আমি কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করতে পারি না? আমি কি তোমাদের ভেঙে ফেলাইতে পারি না? তোমার যে উদ্দেশ্য নিয়ে তোমারে আমি সৃষ্টি করেছি, যে উদ্দেশ্য নিয়ে তোমারে আমি এখানে এনেছি, যে উদ্দেশ্য নিয়ে আমি তোমার এটা দিয়েছি, দেখা যাচ্ছে যে সেটার যথাযথ মর্যাদা তুমি দাও নাই, সুতরাং সেটা আমি তোমার কাছ থেকে নিয়ে নিলাম। নিতে পারি না, কেন, কি বলছে, আমি কি করিতে পারি না, ব্যবহার করিতে পারি না, আমার ক্ষমতা, আমার ইচ্ছা শক্তিকে আমি ব্যবহার করতে পারি না? কারণ কে ইচ্ছা শক্তি ব্যবহার করেছে,
মানুষও করেছে,
কুমোর করেছে, কুমোর এখানে করেছে, সে তার মনের মতো হয় না, সে ভাঙিয়া চুড়ে মানে নূতন করে আবার তৈরি করেছে। তো ঈশ্বরও এই কাজটা করতে পারেন। সেই জন্য আমরা ইয়োবের পুস্তকের মধ্যে এবার ৪০ অধ্যায় ৬ থেকে ৮ পদের মধ্যে আমরা দেখি, আনসারী ভাই পড়েন।
সদা প্রভু ঘূর্ণবায়ুর মধ্যে হইতে ইয়োবকে আরো কহিলেন, তুমি এখন বীরের ন্যায় কটিবন্ধ কর, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝাইয়া দাও, তুমি কি সত্যি আমার বিচার অগ্রাহ্য করিবে, নিজে ধার্মিক হইবার জন্য আমাকে দোষী করিবে?
সো এখানেও আমরা দেখতে পাই যে ইয়োবের একটা ইচ্ছা শক্তি, ইয়োবের বুদ্ধি, ইয়োবের বিবেক, ইয়োবের জ্ঞানের উপর ঈশ্বর প্রশ্ন করলেন যে তুমি কি মনে করো, তোমার ইচ্ছা বা তোমার পরিকল্পনা, আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা, আমাদের বুদ্ধিমত্তা, এইটা সবকিছু ইচ্ছা শক্তি, মানে এই না যে অনেক কিছু, আমাদের জ্ঞান বুদ্ধির ব্যবহার এটাও ইচ্ছা শক্তি না, ঠিক না, ইচ্ছা শক্তির ব্যবহার মানে জ্ঞান বুদ্ধির ব্যবহার, যে তুমি কি সত্যই আমার বিচার অগ্রাহ্য করিবে, এই যে ঈশ্বরের বিচার, এটা গ্রহণ করা না করা, এটাও তো ইচ্ছা শক্তি না? ঈশ্বর বললেন তুমি এটা করো না, আমি এটা করব না, আমি এদিকে যাব না, আমি এদিকে যাব, কেমন,
যেহেতু মানুষের ইচ্ছা শক্তি দিয়ে,
হ্যাঁ, ঈশ্বর করবে না। যদিও আমরা গণনা পুস্তকের মধ্যে, গণনা ২২ অধ্যায়ের মধ্যে, ২২-২৩ অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বর বিলিয়ামকে বলেছিলেন যে তুমি যাইও না, বিলিয়ামকে তিনি বলেছেন যে তুমি সেই ইদোমীয় দেশের, কেমন, মানে তাদের কাছে তুমি যেও না, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত সে গেল, যদিও তিনি ঈশ্বর আদেশ দিলেন, কেমন, যে সেই বালাক রাস, কেমন, বালাকের দেশে যাবার জন্য আদেশ দিল, কিন্তু মানে বিলিয়াম যেভাবে করতে চাইল সেইভাবে, বিলিয়াম একজন প্রফেক্ট ছিল, কেমন, বিলিয়াম একজন ঈশ্বরের লোক ছিল এবং তিনি যা বলতেন তা হতো,
আজকে যদি তিনি বলতেন, আজকে যদি সেই বিলিয়ামের মতো, আজকে যদি মানে বালাক রাজা, সে ইসরায়েলদের দেখে ভয় পেয়েছিল। আমি একদিন ওই যে প্রেয়ার মিটিং এ আমি এটা নিয়ে কথা বলেছিলাম না, ইসরায়েলদেরকে দেখে ভয় পেয়েছিল, তখন সে ঈশ্বরের কাছে না গিয়ে গিয়েছিল বিলিয়ামের কাছে, বিলিয়ামের কাছে গিয়ে সাহায্য চেয়েছিল। আমরা অনেক সময় আমাদের ইচ্ছা শক্তি ব্যবহার করি, আমরা কি ঈশ্বরের কাছে যাব নাকি আমরা মানুষের কাছে যাব? অনেক সময় মানুষ ঈশ্বর সাহায্য না নিয়ে মানুষের সাহায্য নেয়। মসি যখন বিপদে পড়েছিল, একদিক দিয়ে পিছন দিক দিয়ে ফরন সৈন্যরা, কেমন ফৌরনের সমস্ত সৈন্যরা তারা ধেয়ে আসছে, ইসরায়েল সন্তানরা দৌড়াচ্ছে সামনের দিকে, দৌড়াতে দৌড়াতে দেখে কি সমুদ্র, সুপসাগর না সমুদ্র। এখন সমুদ্র দেখে তারা কি করবে? ভয় পেল। তখন মসি কি করবেন? তিনি নেতা, তিনি ঈশ্বরের কাছে বলেন, প্রভু এখন আমি কি করি? তিনি ঈশ্বরের কাছে সাহায্য চাইলেন, আর ঈশ্বর বলেন, তোমার হাতে যে যষ্টি আছে তা দিয়ে তুমি সমুদ্রকে আঘাত করো। এই যে আঘাত করো, এই যে এই কথা শোনা না কারা, হ্যাঁ প্রভু কি বলেন, আপনি এত বড় সমুদ্র আর আপনি বলছেন আমার হাতে এতটুকু লাঠি, এই লাঠিটা দিয়ে আঘাত করেন, হ্যাঁ আপনি কি আমার সাথে কি করতেছেন, কিডিং করতেছেন, ফান করতেছেন, হ্যাঁ এটা তো ফান হবে,
কিন্তু ঈশ্বরের
ঈশ্বরের ইচ্ছা, এবং সেই ইচ্ছার আদেশ আমরা পালন করা না করার ইচ্ছাও আমাদের। মসির সেটা ছিল, ঈশ্বর বললেন যে না, ঈশ্বরের তো পরিকল্পনা যে তাদেরকে রক্ষা করতে হবে, এই জাতিকে আমার বাঁচিয়ে রাখতে হবে, কেমন তো ফৌরনের সৈন্যরা যেন তাদেরকে মেরে ফেলতে না পারে, সেজন্য তো তাদেরকে বাঁচিয়ে রাখতে চাইলেন, কেমন। কিন্তু মানুষ তো অনেক সময় বুঝে না, মানুষ জানে না যে আমি অশ্রুকণা এবং ডেভিড আনসারিকে বাঁচিয়ে রাখবো কিনা, কেমন, এটা ঈশ্বরের পরিকল্পনা, কেমন, কিন্তু আমরা তো জানি না, কেমন আমরা তো জানি না, অনেক সময় আমি তো জানি না যে আমাকে কামাশ্রয়কে ঈশ্বর বাঁচিয়ে রাখবেন কিনা, কতক্ষণ রাখবেন, এটা ঈশ্বরের ইচ্ছা। তবে ঈশ্বরের ইচ্ছাটা যদি আমি মান্য না করি, আমার ইচ্ছার সাথে ঈশ্বরের ইচ্ছা যদি মিল না হয়, সঙ্গতি না হয়, ঈশ্বর বলছেন তুমি এই কাজ করো, কেমন, এখন আমি যদি সেই কাজ না করি তাহলে তো আমি ঈশ্বরের ইচ্ছা মানছি না, তাহলে সেই কুমোরের হাতে মাটির মতো আমি হইলাম না, আমি সেই কুমোরের হাতের মাটি, কুমোর ইচ্ছা করলে আমাকে ভেঙে চুড়ে ফেলাইতে পারে, আবার নূতন করে তৈরি করা মানে তিনি আর একজনকে ব্যবহার করতে পারেন, ঠিক না। সো এইভাবে মসি সেই ঈশ্বরের ইচ্ছা পালন করেছিল, ঈশ্বর আদেশ পালন করেছিল, অর্থাৎ সেই মানে এটা কত বড় বিশ্বাস যে একদিকে সৈন্যরা এসে তাদেরকে আক্রমণ করছে আর একদিকে মহাসমুদ্র, এই বিশ্বাসের উপর তিনি জলে আঘাত করেছিলেন, কি রকম বিশ্বাস, কেমন বিশ্বাস। সুতরাং ঈশ্বরের ইচ্ছা পালন করা আমাদের বিশ্বাসের অনেকটা ব্যাপার আছে, তো আমাদের বিশ্বাস যখন দুর্বল হয়ে যায় তখন আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারি না। সো এখানে আমরা সেই ইয়োবের কাছে, ইয়োবের জ্ঞানের কাছে বলছে, তুমি কি আমার বিচার অগ্রাহ্য করবে, নিজে ধার্মিক হইবার জন্য কি আমাকে দোষী করবে, তুমি কি মনে করো যে তুমি ধার্মিক, আমি যদি তোমার দোষ ধরি, ঈশ্বর যদি মানুষের দোষ ধরেন, বাইবেল মধ্যে লেখা আছে না যে ঈশ্বর যদি মানুষের দোষ ধরেন তবে তাহার হস্ত হইতে কে রক্ষা পাবে,
কেউ রক্ষা পাবে না।
তো তুমি নিজেকে খুব ধার্মিক মনে করো, তুমি কি বিচার করে বলতেছো যে ঈশ্বর অন্যায় করতেছেন, অনেক সময় বলে ঈশ্বর ন্যায় বিচার করেন না, কারণ নিউ ইয়র্কের মধ্যে মাঝে মাঝে আমার চার্চের লোকেরা বলে যে পালকবাবু ওই পরিবার তো এত খারাপ ভাবে চলতেছে, তারপরেও তারা সবসময় মন্ডলীতে ধন্যবাদ দেয় যে আমাদের এইটা হয়েছে, এইটা হয়েছে, মিথ্যা কথা কইয়া ইন্স্যুরেন্স পাইতেছে, ওদিকে চার্চে ঈশ্বরকে ধন্যবাদ দেয়, মিথ্যা কথা কইয়া ঘর মানে সেকশন এইটের ঘর পাচ্ছে বা মানে সরকারি ফ্রি হাউস পাচ্ছে, কেমন, কিন্তু সেটা নিয়ে ঈশ্বরকে মহাসগৌরবে ধন্যবাদ দেয়, তারপরে ছেলে কলেজে ভালো করতেছে, ছেলে ডাক্তার হইতেছে, ছেলে এইটা হইতেছে, ছেলে মেয়ে লেখাপড়ায় ভালো করতেছে, কেমন। সো কিন্তু তাদের জীবন তো অত্যন্ত খারাপ, তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, পরক্রিয়া সম্পর্ক, এই সে ইত্যাদি নানা রকম অবস্থা, কেমন? তাহলে পারিবারিক ভাবে মানুষে তো অনেকটা বুঝে, যদিও কেউ সরাসরি বলে না যে অমুক পরিবার তো এরকম এরকম, তারপরেও তো তারা তাদের দেখেন কত আশীর্বাদ তাদের, কেমন? ঈশ্বরের কাছে বিচার নাই, ঈশ্বর বিচার করেন না, কেমন? ঈশ্বর এগুলো কিছু দেখেন না, আর আমরা এত ভালোভাবে চলতেছি, আমরা মানে সবসময় গির্জা যাই, আমরা কোন মিথ্যা কথা বলি না বা এই করি না, তারপরও দেখেন আমাদের কত বিপদ।
আমার মনে হয় ওরা যেটা করে মানুষ সেটা জেলাচি করে দেখে, তাহলে ঈশ্বর সেটা ভালো দেখে বলে ঈশ্বরের উপরে আশীর্বাদ করতেছে,
এখন সেই বিচার। এখানে ঈশ্বর যেটা বলছে যে তুমি কি আমার বিচার অগ্রাহ্য করতেছো, যখন আমরা নিজেরা নিজেদের বিচার করি, যখন আমরা নিজেরা নিজেদের আরেকজনের বিচার করি, তখন ঈশ্বরের বিচার অগ্রাহ্য করি,
তারা নিজেরা করতেছে, কারণ যেই লোক করতেছে সে ভালো করুক মন্দ করুক, সেখানে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে, ঈশ্বর দেখতেছে।
হ্যাঁ, সেটা হইতে পারে, আবার অনেক সময় দুষ্ট লোকও দুষ্টেরও পালিত হয়, দুষ্টেরাও পালিত হয়, কারণ মতি পাঁচ অধ্যায়ের মধ্যে আমরা যদি দেখি সেখানে লেখা আছে যে ঈশ্বর ভালো মন্দ সকলার উপরেই সূর্য উদিত করেন এবং বৃষ্টি দান করেন, ভালো মন্দ সকলে, কেমন? তারপর যিশু আরেকটা দৃষ্টান্ত দিচ্ছে না, যে গম ক্ষেতের মধ্যে শ্যামা ঘাস হলো, এখন শ্যামা ঘাস কি কৃষকরা এসে বলল যে প্রভু, মালিকরে বলল প্রভু আমরা কি শ্যামা ঘাসগুলি তুলে দেব, বলছে না 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 শ্যামা গাছ তুলে দিও না, শ্যামা গাছ তুলতে গিয়ে তোমরা হয়তো আসল গাছ তুলে ফেলা, তাই লেট দেম গ্রো টুগেদার, সবগুলাকে একসাথে বড় হইতে দাও, পরে আমি দেখব, যুগের সময় আসুক, শেষ সময় আসুক, তখন আমার কাজ আমি করব, কেমন? তখন সেই ঘাস যখন মানে পাকবে বা ফসল কাটার সময় হবে, তো ফসল কাটার আগে আমি সেই শ্যামা গাছগুলো তুলে ফেলাবো, তুলে আগুনে থ্রো করব, সেখানে পুড়ে একেবারে শেষ হয়ে যাবে, সেখানে তাদের রোদন ও দন্ত ঘর্ষণ হবে, এবং আসল ফসলগুলো আমি গোলাঘরে সঞ্চয় করব। সুতরাং এখান থেকে আমরা সেটা দেখতে পাই যে অনেক সময় দুষ্ট লোক সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, আরো বৃদ্ধি পেতে থাকে, ঈশ্বর ভক্তের থেকে দুষ্ট লোকেদের বৃদ্ধি বেশি হয়, কারণ শ্যামা ঘাসের বৃদ্ধি বেশি হয়, আগাছার বৃদ্ধি বেশি হয়, ঠিক না? আপনারা জমি ক্ষেতের মধ্যে দেখেন আগাছাগুলা কিভাবে বাড়ে, ধান গাছ এখানে পড়ে থাকে, আগাছা এত দূর করে উঠে যায়, আগের দিনে আমরা দেখতাম আর কি, এখন তো ইরিদান শেষণ করে, ইরিদান তো সবগুলা রোয়া রোপণ করে, সবগুলো সমান থাকে, আর আগের দিনে যখন আমরা বীজ বপন করতাম এরকম থ্রো করতাম, ছুঁড়ে দিতাম, কেমন ছুঁড়ে দিতাম, তখন সেই জমির মধ্যে, এখন তো কীটনাশক ঔষধ সার ঠার দিয়ে সব মেরে ফেলায়, কেমন? আগে তো সেরকম হতো না, আগে ঘাস ঠাস থাকতো বা ওই ধানের সাথে অন্য ঘাসের বীজও থাকতো, কেমন? সে একসাথে বুনাই দেওয়া হইতো, শ্যামা গাছগুলো দেখা যাচ্ছে যে প্রথমে একইভাবে বাড়তেছে, তারপরে আস্তে আস্তে ওরা এত ফাস্ট যে পরে যখন ধান বের হওয়ার আগে দেখা যাচ্ছে শ্যামা গাছগুলো বা আগাছাগুলা মানে এক মাথারও বেশি লম্বা হয়ে গেছে, তখন ওগুলাকে ইজিলি বেচ মানে টাইনা টাইনা তোলা সম্ভব, তখন ওগুলাকে ইজিলি, আবার অনেক সময় সবগুলা তোলা সম্ভব হয় না, ধান কাটার সময় কিছু কিছু আগাছা মানে শ্যামা ঘাসে ঘাসও কাটা হয় এবং সেই শ্যামা ঘাসের বীজ গুলাও ধানের সাথে মিশে যায়। তো সবসময় দুষ্ট লোক শিষ্টের মধ্যে বসবাস করে এবং সেই দুষ্টরা শিষ্টদের সাথে বৃদ্ধি পায়, আরো বেশি পায়, ওদের বৃদ্ধি আরো বেশি,
কিন্তু আসল গোড়াঘরে যখন যাবে,
আসল গোড়াঘরের সময় ঈশ্বর দুই দিকে ভাগ
করে
ঈশ্বর, সেই জন্য আমরা যেন বিচার না করি, আমরা যেন ঈশ্বরের বিচার অগ্রাহ্য, লেট দেম গ্রো, কেমন? ওর কি হবে, কেমন? যখন একুশ অধ্যায় যদি আমরা দেখি, পিতর জিজ্ঞেস করেছিল যিশু, প্রভু ওই শিষ্যের কি হবে, ওর কি হবে, তুমি আমার পশ্চাতে আইসো, আমি তোমার ডাকছি, তুমি ওর বিষয়, ও যদি আমার মানে দ্বিতীয় আগমন পর্যন্ত, অর্থাৎ আমি দ্বিতীয় পুনরায় আগমন না করা পর্যন্ত ও যদি থাকে, তাতে তোমার কি, তোমার কেন চোখ টাটাচ্ছে? মানুষ তো মানে নিজেরা বিচার করে, কেমন? সো মানুষ অনেক সময় নিজেরা বিচার করে, সো এখানে সেই বিচার করার এটা তো নিজেদের ইচ্ছা শক্তি, কেমন? সো আমরা যেন নিজেদের ইচ্ছা শক্তি ব্যবহার না করে ঈশ্বরের ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেই। এবং অশ্রুতি পড়েন যোহন চৈতন্য একুশ পদ এবং গীত সঙ্গীত চল্লিশ আট।
যোহন চৈতন্য একুশ পদ, যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে সেই আমাকে প্রেম করে, আর যে আমাকে প্রেম করে আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমিও তাহাকে প্রেম করিব আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। গীত সংহিতা চার অধ্যায় আট পদ
চল্লিশ
অধ্যায় আট পদ, হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে।
আচ্ছা, এই দুইটা পদের মধ্যে ইচ্ছা শক্তির কোন প্রাধান্য আছে?
হ্যাঁ,
কোথায়?
যদি আজ্ঞা পালন না করে, করলে তো উনি থাকবেই, যে আজ্ঞা পালন করবে সে আমাকে প্রেম করবে, আমি তাহার আমার পিতা তাহাকে প্রেম করবে। যদি আজ্ঞা পালন না করি তাহলে তো উনিও আমাকে চিনবে না, পিতাও আমাকে চিনবে না।
এখানে ইচ্ছা শক্তির ব্যবহার কি?
মানুষের ইচ্ছা, যেমন ঈশ্বর বলছে যে আমি এটা করব, তাহলে শেষ পদে লেখা আছে যে আপনাকে তাহার কাছে প্রকাশ করিব যদি ঈশ্বরের আজ্ঞা সকল সে পালন করে, যদি পালন না করে তাহলে
তার কাছে
প্রকাশিত হবে না। এবং এটা পালন করে না করে এটা মানুষের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে।
পালন করা, ঈশ্বরের আদেশ আজ্ঞা সকল পালন করা বা না করা, এটা মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে। যদি পালন করে তাইলে না সে তার কাছে সে প্রকাশ করবে কেমন এবং সে তাকে প্রেম করবে কেমন। তাহলে আমরা যদি ঈশ্বরকে প্রেম করি, যখন প্রচৈদ্য অধ্যায় পনেরো পদের মধ্যে আছে, তোমরা যদি আমাকে প্রেম করো, তোমরা যদি আমাকে ভালোবাসো বা প্রেম করো, তাহলে আমার আজ্ঞা সকল পালন করিবে কেমন। তাহলে এই যে আজ্ঞা সকল পালন করিবে কেমন, যোহন চৌদ্দ অধ্যায় পনেরো পদ এবং যোহন চৌদ্দ অধ্যায় একুশ পদ, পনেরো পদের মধ্যে একই কথা আছে, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার আজ্ঞা সকল পালন করো কেমন। তাহলে এই যে আজ্ঞা সকল ঈশ্বর আমাদেরকে দিয়েছেন কেমন, যেমন দশটি আজ্ঞা ঈশ্বর দিয়েছেন, এই দশটি আজ্ঞা পালন করা না করা এটা তো মানুষের ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। সুতরাং আমরা এখানে আজকের এই পাঠের মধ্যে, এই চতুর্থ পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইচ্ছা শক্তির উপরে আমরা আরো অনেক কথা বলতে পারি না কেমন। আমরা অনেকে, যেমন এখানে লেখা আছে শেষ প্যারাগ্রাফটা পড়েন,
মানুষের ইচ্ছা শক্তি বলতে তার ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা বোঝানো হয়। ঈশ্বর আদমকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছিলেন, এর ফলে আদম ঈশ্বরের প্রতি বাধ্যতা এবং অবাধ্যতা যে কোনোটাই বেছে নিতে পারতেন। ঈশ্বর আমাদের তার বাধ্য হওয়া ছাড়া অন্য কোন উপায়হীনভাবে রোবটের মতো করে সৃষ্টি করেননি, তিনি মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। যদি আমাদের বেছে নেওয়ার কোন ক্ষমতা না থাকে তবে আমরা কিভাবে ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ দিতে পারব,
ভালোবাসার প্রমাণ দিতে পারব? আমি কি তাকে ভালোবাসি নাকি বাসি না, কিভাবে আমি প্রমাণ দেব? যেমন আব্রাহাম, সে ঈশ্বরকে যে ভালোবাসে তার প্রমাণ সে দিয়েছিল। ঈশ্বর বলেছিল আব্রাহামকে যে তোমার সেই এত বৎসর, পঁচিশ বৎসর অপেক্ষা করার পরে যে পুত্রকে তুমি পেয়েছ ইসহাককে, তাকে কোরবানি করতে হবে আমার নামে কেমন, তাকে আমার নামে কোরবানি করতে হবে। সো এখানে যে সেই আদম আব্রাহাম যে ঈশ্বরকে ভালোবাসে তার প্রমাণ কি? এখন যদি আব্রাহাম বলে যে প্রভু আপনি পঁচিশ বছর আগে আমারে মানে প্রতিজ্ঞা করেছিলেন যে আমাকে একটা ছেলে দেবেন, আরো আরো অনেক প্রতিজ্ঞা দেখাইছেন আপনি আকাশের তারাগণের ন্যায় সমুদ্রের বালিগণের ন্যায়, এখন পঁচিশ বছর পরে আপনি এটা ছেড়ে দিচ্ছেন আর আপনি বলতেছেন যে এখন তুমি ওটার বলি দাও, এটা স্বাভাবিকভাবে মানুষ এই যুক্তি দেখায়, মানুষ তো এইভাবে এই যুক্তি দেখায়। কিন্তু আব্রাহাম কি সেই যুক্তি দেখিয়েছিলেন? আব্রাহাম সেই যুক্তি দেখান না, তিনি ঈশ্বরকে ভালোবাসেন এবং ঈশ্বর বাধ্য হইলেন, তিনি চলে গেলেন বলি দিতে রেডি হইলেন এবং সবকিছু প্রস্তুত করে তিনি হস্ত মানে তরবারি সোরা তিনি উঁচু করলেন বলি দিলেন। এমন সময় ঈশ্বরের হাত থেকে কি কেউ রক্ষা পেতে পারে? ওই ছুরি কি আব্রাহামের ছেলে ইসহাকের উপরে পড়তে পারত? ঈশ্বর তার দূত দ্বারা ধরে ফেললেন। সো এইটা এখানে ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করলেন এবং আব্রাহাম যে ঈশ্বরকে ভালোবাসলেন তার প্রমাণ তিনি দিলেন। সো এইভাবে আমরা আমাদের ইচ্ছা শক্তি দিয়া আমরা যে ঈশ্বরকে ভালোবাসি, আমরা যে ঈশ্বরের আজ্ঞা পালন করি, সেটা আমাদের কাজের মধ্যে দিয়ে প্রমাণ দিতে হবে। বৃক্ষ তোমার নাম কি?
ফলে পরিচয়।
ফলে পরিচয়। সো ফল দিয়ে গাছ চেনা যায়। আমরা যদি যখন পুনর অধ্যায় দেখি, সেখানে সেই ফলের বিষয়ে লেখা আছে, কেমন যে সমস্ত গাছে ফল ধরে সেই গাছগুলো গার্ডেনার বা মালি সে কি করে? সংরক্ষণ করে, আরো সুন্দর ছেটে দেয়। আর ফল না ধরলে
কেটে ফেলে দেওয়া হয়।
কেটে ফেলে দেন, ছেটে ফেলে দেন। সুতরাং ঈশ্বর দেখতে চান আমাদের জীবনে যেন সেই বাধ্যতার ফল, সেই বাধ্যতার ফল তিনি দেখতে চান। এবং এইভাবে আমরা ঈশ্বরকে ভালোবাসা দেখাতে পারি, আমাদের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করাইতে পারি। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে আশীর্বাদ
করুন।
অস্তুতি প্রার্থনা করেন।
হে মধুসূদন, সব সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি, গৌরব করি প্রভু। তোমার দয়া আমাদের জীবনের উপরে অনেক অনেক রূপ আমরা বর্ণনা করতে পারি না। তুমি যে মুহূর্তে আমাদের পাস্টর দাদাকে এখানে নিয়ে আসছো তোমার বাক্য বুঝাবার জন্য, আমাদেরকে তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই বাক্য যেন আমরা মনে রাখতে পারি, ধরে রাখতে পারি, এবং সেই বাক্য সাথে চলতে পারি, মতো সেই আশীর্বাদ তুমি করো পিতা। তোমার দয়া চাই প্রভু। আমরা মানুষ চলতে ফিরতে প্রভু অনেক পাপ করি, তুমি ক্ষমা করো পিতা। তুমি একমাত্র ক্ষমার অধিকারী, তুমি তুমি মুক্তিদাতা প্রভু। যে বাক্য পড়ছি এই বাক্য ধরে রাখতে শেষ জীবন পর্যন্ত তুমি আশীর্বাদ করো। বিশেষভাবে প্রার্থনা করি প্রভু আগামীকালের জন্য। তুমি জানো আগামীকাল নির্ধারিত এই আমেরিকার জন্য প্রভু। যে তোমার মনোনীত ব্যক্তি প্রভু এই দেশ সুন্দরভাবে চালাতে পারবে, সুন্দরভাবে কথা বলতে পারবে, তোমার তোমার পথে মানুষ আসবে, তাকে তুমি যুক্ত করো পিতা, তোমার কাছে রাখি প্রভু। সারাদিন আমাদের সঙ্গে থাকো এবং সঙ্গে চলো, এবং তোমার পথে যেন থাকতে পারি, সেই আশীর্বাদ তোমার কাছে চাই প্রভু। এই ছোট প্রার্থনা প্রভু দেওয়া যে শুনলাম চাই না।
Amen. Done.